মুখঙ্কর বাচলং পঙ্গুলঙ্গ হয়তি গ্রীম যৎকৃপাতমহং বন্দে শ্রী গুরুং বিনতারণম ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর মৃতং জন তৈস্ময় শ্রী গুরুবে নম গুরুবাভীষ্ট সুপুরকং গুরুগুণারৈষ্ণীভূষিতং চিন্তা চিন্ত সমস্ত বেদনি পুলং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দ বিমুজ্জলং ব্রতনং ভক্তং বিতনং সুন্দরং বন্দে বিশ্বরঞ্চ দিব্য ভগবৎপ্রম নহি বিজপ্রদম দেবং দিব্যতনুং সুছন্দ বদনং বালার্কচলাঞ্চিতং সন্ধ্রানন্দ পুরং সদেকবরণং বৈরাগ্য বিদ্যাং বিধিম শ্রী সিদ্ধান্ত নিধিং সুভক্তি লোষিতং সারস্বত্য নম্বরং বন্দে তং শুভদং মদেক শরণং নেশীশ্বরং শ্রীধরম বাঞ্ছাকল্পতরুভর্চ কৃপা সিন্ধু বেবচ পৈতনং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবৈশ্বৈ চ কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যবত্যৈ নমো নমঃ অথনত্ত মন্ত্র গুরুণ গুরুণ ভাগবর্থ দান গুরু গৌরঙ্গ গন্ধর্ব গোবিন্দ সুন্দর জ্যোতি জয়। আজকে খুবই শুভ দিন, আজকে গিরিরাজ গোবর্ধন পূজা। নন্দ মহারাজ স্টার্টিং টুডে পূজা, নন্দ মহারাজ আজকে থেকেই এই পুজো শুরু করেছি, এই জন্য সেই উপলক্ষে আমরা গোবর্ধন পূজা আজ থেকেই। নন্দ মহারাজ কৃষ্ণের নির্দেশে, কৃষ্ণ নিজেই বললেন আমি গোবর্ধন, বলছে আমি গোবর্ধন, আমার এই পূজা গোবর্ধনের পূজা করলে তোমাদের আর কারোর পূজা করতে হবে না। যখন আগে সবাই যাদবরা ব্রজবাসীরা সবাই ইন্দ্রের পূজা করতেন, যশোদা মা ইন্দ্র পূজা শুরু করেছে, আর তখন গোপাল সেই ইন্দ্রের জন্য সে ফল মূল লাড্ডু পিঠা পানা সব বানিয়েছে বিরাট করে, তখন তখন ইন্দ্র গিয়ে গোপাল গিয়ে মাকে বলছে, মার ওই ঠাকুরের ফলের মধ্যে হাত দিচ্ছে, ফলের মধ্যে হাত দিচ্ছে, মধ্যে হাত দিচ্ছে, হাত দিয়ে মা ধমক দিচ্ছে, এই ঠাকুরের পূজা হচ্ছে আর ঠাকুরের জন্য তৈরি হচ্ছে, তুই কেন হাত দিস খাচ্ছিস চাচ্ছিস কেন হাত দিস কেন শুনিস না ছবি না তুই হাত ছবি না। তখন বলে আর কিসের পূজা মা, বলে ইন্দ্র পূজা জানিস না, আজকে ইন্দ্র পূজা করতে হয়, বলে এই লাড্ডু পানা পিঠা তো ইন্দ্র বানায়নি, লাড্ডু পানা তো ইন্দ্র বানায়নি। তখন গিরিরাজ গোবর্ধন পূজা করতে বললেন, কৃষ্ণ মাকে বললেন মা লাড্ডু কার জন্য বানিয়েছে, বলে ইন্দ্রের জন্য, বলে ইন্দ্র পূজা করে কি হবে, আমার মা তো লাড্ডু বানিয়েছে আমি খাবো, ইন্দ্র কেন খাবে, ইন্দ্রের বানালে ইন্দ্র খাবি, ইন্দ্র মা বানিয়েছে কি তা আমি লাড্ডু খাবো। মা ধমক দিল, বলে দুষ্ট কথাকার ছেলে, চালাকি মারা কথা বলছো না, চালাক তো হয়ে গেছে, বেশি দুষ্ট হয়ে গেছে, বড় বড় কথা বলছো, অদ্র ছেলে যেন কি বলছে, তার দিয়ে মা তো আর বুঝতে বাৎসল্য রস, মা তো আর বুঝতে পারছে না যে তার কাছে কে ঘরে জন্মেছে, ঘরে কে মানে খেলা করছে, বাৎসল্য রস তার পুত্র রূপে স্নেহ করেন। কিন্তু গোপাল কান্দতে কান্দতে কি বাবার কাছে বলছে, মা আমাকে ধমক দিল, মা একটা লাড্ডু আমাকে দিল না, অনেক কিছু বানিয়েছে ইন্দ্রের জন্য, ইন্দ্র পূজা কিসের জন্য করো বাবা, বলে ইন্দ্র পূজা করি আমি, না করলে তো বর্ষা হবে না, আর বর্ষা না হলে তো গাভীরা মাঠে ঘাট জন্মাবে না, মাঠে ঘাট জন্মাবে না, তাহলে গাভীগুলো খেতে পাবে না, তার জন্য ইন্দ্র পূজা করলে বৃষ্টি হবে। বলে বাবা ইন্দ্র পূজা করে কি হবে, তোমরা গোবর্ধনের পুজো, তোমরা গোবর্ধনের পুজো করো, গোবর্ধনের পূজা করলে সব পূজা হয়ে যায়। তখন নন্দবাস সেই কথা শুনে আজকে সেই গোবর্ধনের পূজা শুরু করেছে, সেই গোবর্ধনের পূজা শুরু করেছিলেন। তারপর ইন্দ্র রেগে গিয়ে খুব বৃষ্টি দিয়েছিল, সেই বৃষ্টিতে সব একবারে বন্যা হয়ে গেছিল, মানে গরু বাছুর নিয়ে ব্রজবাসীরা কোথায় যাবে, সবারই হাজার হাজার গরু নিয়ে কোথায় যাবে, নন্দমহলের 900,000 গাবি সে কোথায় রাখবে, মানে এত জলে আর কোনো থই থই করছে। তখন কৃষ্ণের কাছে সবাই আসবে, তোমার কথা মতো গোবর্ধন পূজা করছি, তাহলে এখন আমাদের কি হবে, ইন্দ্র তো রেগে গিয়ে এসব করেছে। ঠিক আছে, বলে ঠিক আছে। তখন ওই কৃষ্ণ ওই কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সেই গোবর্ধন তুলে রেখে দিয়েছে এবং সবাইকে সেই গোবর্ধনের তলায় আশ্রয় দিয়েছিল, গরু বাছুর গাভী ব্রজবাসীগণকে সেই গোবর্ধনের তলায় আশ্রয় দিয়েছে। এবং ইন্দ্রের এতে অহংকার হয়েছিল, ইন্দ্রের অপরাধ হয়েছিল, ইন্দ্রের এতে অপরাধ হয়েছিল, কৃষ্ণকে পানিশমেন্ট দিতে চেয়েছিল, জগতে স্বর্গরাজ্যে বিতাড়িত করবেন অসুরদের জন্য। ইন্দ্র পরে সুরভি কৃষ্ণকে তো ভালোবাসে, কৃষ্ণ তো গোপীকে ভালোবাসে, কৃষ্ণের কাছে ভয় আসতে পারছে না, এরকম কাজ করে দিয়েছে, ভয় আসতে পারছেন না। ব্রহ্মা শিখিয়ে দিলেন যে বলছে যে কৃষ্ণ গাভীকে ভালোবাসে, একটা গাভীকে কাছে নিয়ে যাও তাহলে রাগটা কমবে, একটা গাভীকে কাছে নিয়ে যাও তাহলে রাগটা কমবে। তখন ইন্দ্রের তখন এই সুরভি গাভী নিয়ে গিয়েছিল, সেই সুরভি গাভী মানে কিরকম, দুধ এমনি এমনি পরে, মানে দুধ দোয়াতে হয় না, দুধ এমনি এমনি সবসময় দুধ পরে, তাই সুরভি গাভীর দুগ্ধ দিয়ে কৃষ্ণের অভিষেক করেছিল, গোবর্ধনের অভিষেক করেছিলেন ইন্দ্র। সেই অভিষেক করার ফলে যে দুধগুলা পড়েছে সেই দুধে একটা পুকুর হয়ে গেছে, সেই পুকুরের নাম হয়েছে গোবিন্দ কুণ্ড। গোবিন্দ কুণ্ডের এটা জল নয়, এটা হচ্ছে দুধে দুধ আর কি। এখানে গোবর্ধন, গোবর্ধন সম্বন্ধে লেখা আছে, দেখুন এখানে মন দিয়ে শুনুন, আমি একটু পড়ে দিচ্ছি। এই গর্গসংহিতায় ভালো করে লেখা আছে, আমাদের গর্গসংহিতায় একটা গ্রন্থ আছে, সেখান থেকে লিখে দিয়েছে, শ্রী ভগবান কলেন গিরিবার গোবর্ধনের সন্নদেশ গোময় দ্বারা লেপন করিয়া সর্ববিধ যজ্ঞ সম্বল স্থাপন করিবে, তারপর জিতেন্দ্র এবং ভক্তিযুক্ত হইয়া দ্বিজগণ সহ গঙ্গা জল এবং মনোমনা জল দ্বারা সহস্র শিশু ইত্যাদি মন্ত্রে গোবর্ধনকে স্নান করাইবে। প্রণাম প্রদক্ষিণ করে ক্রজলে বৈক্যমান বাক্য বলতে হইবে, হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র এবং গোলকের মুকুট স্বরূপ, বৃন্দাবন তোমার করুণে অবস্থিত, তোমাকে নমস্কার। অতবার শ্রদ্ধা সহকারে পর্বত সমীপে পঞ্চপঙ্ক্তি সমন্বিত অন্য করে স্থাপন করবে যতগুলো, কিন্তু যারা অন্য করে কথা বলা আছে এখানে, যেটা আমি এখনই বললাম, এখানে লেখা আছে নন্দমহারাজ ব্রজবাসীগণ সঙ্গে করিয়া প্রতি বছর ভাদ্র মাসে ইন্দ্র দ্বাদশীতে দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কারণ বৃষ্টির দেবতা হইতেছেন দেবরাজ ইন্দ্র, তার পূজা করলে তিনি প্রসন্ন হয়ে দেশে বৃষ্টি প্রদান করিবেন, সেজন্য ইন্দ্র পূজা করতেন। কিন্তু কৃষ্ণ সেইটা সবাইকে বললেন, গিরিরাজের পূজা করে সমাপ্ত করলেন এবং ইন্দ্রও সেই গিরিরাজের পূজা করেছিলেন। দেবরাজ ইন্দ্র নিজের পূজা বিহিত হইয়াছে, পানিতে পারিয়া শ্রীকৃষ্ণ যাহাদের সেই সকল নন্দাদি গোপগণের উপর অভিষেক কৃপিত সেই ইন্দ্র কদ্দয়া প্রলয়কারী মেঘ সকলের প্রসূত দলকে প্রেরণ করেছিলেন। সেই সহিমান ইন্দ্র বক্ষমন বাক্য বলিয়াছিলেন, বনবাসী গোপদিগকের ধনমদের কি আছে, যেমন তাহারা মানুষ মাত্র কৃষ্ণকে আশ্রয় করে দেবতারা অবহেলা করিল, যেমন অজ্ঞ পুরুষগণ আত্মসিদ্ধ আমিক থেকে বিদ্যাকে পরিত্যাগ করিয়া অধীর সেরকম তারা কৃষ্ণকেও তারা অবজ্ঞা করেছিল। এখন গিরিরাজের মাহাত্ম্য, গিরিরাজের মাহাত্ম্য শুনুন। গিরিরাজ যে কোনো ব্যক্তি যদি শ্রদ্ধাপূর্বক অথবা অশ্রদ্ধা করিয়া গিরিরাজ মহারাজের একটা মূর্তির কখনো কোনো একবার স্পর্শ করে, সেই ব্যক্তি যদি ব্রহ্মঘাতী দৈবঘাতী নরঘাতী চর্যক্রমে রত হইল, অনন্তকালে স্বীয় উপাস্য দেবের দাসত্ব লাভ করে বৈকুণ্ঠে গমন করেন, যারা গিরিরাজকে স্পর্শ করতে পারে। গিরিরাজ খণ্ড এখানে আছে গর্গসংহিতায়, নারদ বললেন এ বিষয়ে এই পুরাতন ইতিহাসে দৃষ্টান্ত রূপে প্রদর্শিত হইয়া থাকে, তার শ্রবণ মাত্র মহাপাপ বিনষ্ট হয়। গৌতম তীরে বিজয় নামে এক ব্রাহ্মণ বাস করতেন, তিনি নিজ ঋণ গ্রহণার্থ পাপনাশিনী মথুরায় আগমন করেন। এ মৈথিল তিনি সকার্য সাধনান্তে গিরিয়ে যাইতে যাইতে গোবর্ধন তটে উপনীত হন এবং তথা হইতে বত্তুলাকারে একখণ্ড শিলা গ্রহণ করিতে বনপথে ব্রজমন্ডল হইতে ধীরে ধীরে বহিগ্রহণ করেন। তিনি সম্মুখে সমাগত এক ঘোররূপী রাক্ষস দর্শন করলেন। ওই রাক্ষসের হৃদয়ে মুখ তিনখানি পদসায়ব ও অষ্টহস্তত্রয় পরিমিত স্থূল নাসিকা একাধ উন্নত লোক রসনা সপ্তমস্তিত লোক সকল কণ্ঠগ্রহণ অরুণবর্ণ এবং দন্ত সকল বর্ধক বক্রেশ হে রাজন। তদ্দর্শনে অত্যন্ত কম্পিত কলেবর পলায়ন অপরাগ ব্রাহ্মণ বসিয়া পড়িলেন। তাহাকে ভক্ষণ করিবার জন্য রাক্ষস ঘুরঘুর শব্দ করিয়া সম্মুখে আগমন করিলেন। ব্রাহ্মণ গোবর্ধন জাত সেই পাষাণ দ্বারা তাহাকে প্রহার করিলেন। সেই গ্রেরা শিলাঘাতে রাক্ষস তনু ত্যাগ করিয়া পদ্মপত্রবৎ আয়তন নেত্র শ্যামসুন্দর দেহ বনমালী পিতবাসা মুকুট কুমণ্ডল মণ্ডিত বংশধর ব্যক্তিকর সৌন্দর্যে দ্বিতীয় কামদেবের মতো হইয়া করজোরে দ্বিজকে মুহুমুহু প্রণাম করিয়া সিদ্ধ বলেন, হে মহামতে, তুমি পরত্বে পরায়ণ, অতএব ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং ধন্য। আমি তোমার কর্তৃক রাক্ষসত্ব হইতে বিমুক্ত করিলাম। পাষাণ স্পর্শ মাত্রই আমার মহামণ্ডল হইতেছে, তুমি ভিন্ন আমায় মুক্ত করিতে কেহই সমর্থ নহে। ব্রাহ্মণ বলিলেন, আমি তোমার বাক্যে বিস্মিত, তোমার মুক্ত করিবার শক্তি আমার নাই, পাষাণ স্পর্শের ফল আমি বিদিত নহি। হে সুব্রত, তুমি তাহা বলো। সিদ্ধ বলিলেন, শ্রীমান গিরিরাজ গোবর্ধন হরির রূপান্তর, তাহার দর্শন মাত্রে মানব কৃতজ্ঞতা লাভ করে। মানব গন্ধমদন যাত্রায় যে ফল লাভ করে, গিরিরাজ গোবর্ধন দর্শনে তাহার কোটি গুণ বেশি ফল লাভ করে। কেদারে পাহাড়ের বস্ত্র তপস্যায় যে ফল হয়, হে বিপ্র, মানব ক্ষণমাত্রে তাহা গোবর্ধনে লাভ করতে পারে। মলয়াচলে একবার সুবর্ণদানে যে ফল হয়, গোবর্ধনে এক মাস বাস্ত্র বাস করলে তাহার কোটি গুণ ফল লাভ হয়। গোবর্ধন পর্বতের মঙ্গলপ্রস্থ নামক এক যে ব্যক্তি সুবর্ণ দক্ষিণ দানা দান করেন, শতপযুক্ত হইল বিষ্ণু স্বরূপে প্রাপ্ত হয়, আর গিরিরাজ দর্শনে বিষ্ণুপদ লাভ হইয়া থাকে। গিরিরাজের তুল্য পবিত্র কোনো তীর্থ নাই। এইরূপ ঋষভ পর্বত, কুটুক পর্বত এবং কোলক পর্বতে যে মানব সুবর্ণ সঙ্গযুক্ত কোটি প্রদান করেন, যত্নপূর্বক বিপ্রগণের পূজা করে, তাহার মহাপূর্ণ হইয়া হে দ্বিজ, তাহা হইতে লক্ষ গুণ পূর্ণ গোবর্ধন গিরিতে লাভ হয়ে থাকে। ঈশ্বরলোক সহ্য এবং দেবগুরি এক সমস্ত পৃথিবী যাত্রা সে পূর্ণ ফল, একমাত্র গিরিরাজি গোবর্ধন যাত্রায় তাহার কোটি গুণ ফল লাভ হয়। গিরিরাজের সমান তীর্থ হয় নাই হইব না, শক্তিদি মানব শ্রী পর্বতের বিদ্যাদার কুণ্ডে দশ বর্ষ স্নান করিয়া শতযজ্ঞের ফল লাভ করে, কিন্তু গোবর্ধনের পুষ্পছন্দে মানব এক তিন মতো স্নান করে সেই ফল কোটিযজ্ঞের পূর্ণ ফল লাভ করে থাকে, ইয়াতে সংশয় নাই। বেঙ্কট বারিধার মহেন্দ্র বিন্দ পর্বত অশ্বমেধ যজ্ঞ করিয়া নরেন্দ্র হয়, আর এই গোবর্ধন পর্বতে যজ্ঞ করিয়া উত্তম দক্ষিণ দানে ইন্দ্রপদ ভোগ করিয়া বিষ্ণুপদ প্রাপ্ত হয়ে থাকে। হে শ্রী রামনবমীর দিনে চিত্রকূটে পরশ্বিনীতে বৈশাখের শুক্ল তৃতীয়ায় পায়শাত্রে পূর্ণিমায় কুকুর পর্বত দশী দিনে ইল্লাচলে এবং সপ্তমীতে ইন্দ্রকালে যে স্নান দান তপস্যাদি ক্রিয়া ভারতে এইরূপ পূর্ণভাবে যে তৎসমস্ত কোটিগণ গোবর্ধন পর্বতে তৎসমস্ত অনন্ত ফলপ্রদ হয়ে থাকে। গোদাবরীতে সিংহরাশিতে গত বৃহস্পতিতে হরিদ্বারে কুম্ভস্থ বৃহস্পতিবার পুষ্করে কুরুক্ষেত্রে সুযোগ গোবর্ধন পূজা করতে হয়। যে মানব কৃষ্ণ মনা হইয়া গোবর্ধনের বিষাদ, গোবর্ধনের বিষাদ গোবিন্দ কুণ্ডে স্নান করে তাহার কৃষ্ণ সাহেব্য লাভ হয়, সহস্র অশ্বমেধ শতযজ্ঞ রাষ্ট্রযজ্ঞের ফল লাভ হয়। হরির শ্রেষ্ঠ ভক্ত হয়েছে গোবর্ধন, হরিদাস বর্জ্য শ্রেষ্ঠ গোবর্ধন। শ্রী গর্গসংহিতা গ্রন্থের শ্রী বৃন্দাবন খণ্ড হইতে শ্রী গোবর্ধন উৎপত্তি কথা সম্বন্ধে কথা বলতে পশ্চিম প্রদেশে শাল্যদ্বীপ সম্বন্ধে গোবর্ধন তরুণ পর্ব জন্ম লাভ করিয়াছে। গোবর্ধন জন্মিলে সুরবান তদুপরি পুষ্পবর্ষণ করলেন, এবং কি বলে কি করে গোবর্ধনের উৎপত্তি হয়েছে শুনুন। হিমালয় সুমরু আদি গিরিগণ গিরি হিমালয় শুধু গিরিগণ তথায় আগমন করিয়া যথাবিধি গোবর্ধনের পূজা প্রণাম এবং প্রদক্ষিণ করিয়া উত্তম স্থাপ করিয়াছিলেন। শৈলগণ বলিলেন, তুমি স্বয়ং পূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপযোগী কোকগণযুক্ত গোলকের বৃন্দাবন গোবর্ধন নামে বিরাজ করিতেছি। তুমি সম্প্রতি আমাদের সমগ্র গিরি সমাজের রাজা, বৃন্দাবনে তোমার করে বিরাজ, তুমি গোলক মুকুট তোমাকে নমস্কার। হে গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্র স্বরূপ, তোমাকে নমস্কার সন্ন্যান্দ বলে অনন্তর শৈলগণ এর উপস্থিতি করে স্বশয় স্থানে প্রস্থান করলেন। গোবর্ধন গিরিরাজ নামে বই ধরলেন। একদা তীর্থযাত্রী মনীষত্তম পুরস্থ দ্রোণাচার্য, কিভাবে দেখুন এখন যে প্রত্যেক দিন এক এক তিল করে গোবর্ধন ছোট হচ্ছে, এক এক তিল করে ছোট হচ্ছে এই কলিযুক্ত কি জন্য ছিল শুনুন। তুমি পূর্ণভূমের সত্যস্বরূপ, একদা তীর্থযাত্রী মনীষত্তম পুরস্থ দ্রোণাচল নন্দন শ্যামসুন্দর গিরি গোবর্ধন আগমন করেন। মহামণি পুলস্থ মাধবীলতা পুষ্পশোভিত ফলবার সমাকুল নির্জন ধারিত মঙ্গলময় কন্দরশালী শান্ত তাপযজ্ঞ রত্নময় শতসিংহ মনোহর বিশেষ ঋতুরাঙ্গ রঞ্জিত সশস্ত্র পক্ষী পরিবৃত হরিণ বনরাদি পশু পরিবৃত ময়ূরধ্বনি মণ্ডিত মুমুক্ষুকারের যুগ্ম সেই গোবর্ধনগিরি দর্শন করলেন। মনীষার্দল পুরস্থ গোবর্ধনগিরির প্রাপ্তি কামনায় তৎপিতা দ্রোণাচল সমীপে আগমন করলেন। দ্রোণাচল কর্তৃক পূজিত হইয়া পুলস্তা বলতে লাগলেন, পুলস্তা বলেন, হে গৃদ্র দ্রোণ, তুমি সর্বদা পূজিত দিব্য ঔষধি সমন্বিত এবং সর্বদা মানবগণের জীবনপ্রদ, আমি কাশীবাসী মহামুনি হইয়াও তোমার সমীপে আসিয়া প্রার্থী হইয়াছি, তোমার তনয় গোবর্ধনকে আমাকে দিয়ে দাও, যে গোবর্ধনকে আমি নিয়ে যাবো, তুমি আমি গোবর্ধন, ইউ গিভ মি গোবর্ধন টু মি, আই উইল টেক, অন্য কোনো প্রার্থনা আমার নেই, আমার কোনো আর কোনো প্রার্থনা নাই। দেবাদিদেব মহাদেব বিশ্বেশ্বর সেই কাশী নামনি মহাপুরী আছেন, সেই পাপী মরিয়াও সদ্য পরম মুক্তি লাভ করবেন, যেখানে গঙ্গা আছে স্বয়ং বিশ্বেশ্বর তথায় বাস করেন, তথাপি লতাতরু সমাগুল তোমায় তোমার পুত্র গোবর্ধনকে তথায় স্থাপন করিয়া আমি সেই স্থানে তপস্যায় অভিলাষ করছি, আমি সেই কাশীতে গিয়ে গোবর্ধনকে নিয়ে যাব, সেখানে গিয়ে আমি পুজো করব, সেখানে গোবর্ধনকে নিয়ে আমি পুজো করব। সানন্দ বলেন, পুলস্ত বাক্য শ্রবণে সুত স্নেহ বিবল দুনার্দির নয়ন অশ্রু দ্বারা আর্দলে তিনি মনিকে বক্ষমান বাক্য বললেন, ধরুন বললেন, এই পুত্র আমার অতি প্রিয়, এই গোবর্ধন আমার অতি প্রিয়, তাই আমি পুত্র স্নেহকুল, তথাপি হে মুনি, আমি সাপ, আপনার সাপ, আপনি অভিশাপ দেবেন এই ভয়ে পুত্রকে আপনার অভিপ্রায় জ্ঞাপন করতেছি। হে পুত্র, শুভ ভারত কর্মভূমি, তথায় মানবগণ ত্রিবর্ণ এমনকি সদ্য মুক্তিলাভে সমর্থ, অতএব তুমি মুনির সহিত ভারতে গমন করো। গোবর্ধন বলেন, আমি অষ্টযোজন দীর্ঘ, যোজন বিস্তৃত এবং দুই যোজন উচ্চ, হে মুনি, কেমন করি আমাকে লইয়া যাইবেন? পুলস্তে বললেন, হে পুত্র, তুমি স্বচ্ছন্দে আমার হস্তে অবস্থান করিয়া গমন করো, আমার করে করিয়া তোমাকে আমি কাশী পর্যন্ত নিয়ে যাবো, হাতে করে আমি কাশী নিয়ে যাইব। গোবর্ধন বললেন, হে মুনে, যাইতে যাইতে ভারবোধ হইলে আমি সেই স্থানে স্থাপন করবেন, আমি তথাই থাকিয়া যাই, ওই যে যেতে যেতে যদি ভার মনে হয় তাহলে মাটিতে রাখবেন, আমি সেখানেই থেকে যাব। গোবর্ধন বললেন, হে মুনে, যাইতে যাইতে ভারবোধ হইলে আমাকে যে স্থানে স্থাপন করিবেন আমি তথাই থাকিয়া যাইব, সেই স্থানে আর উৎলিত হইব না, আমি সেই থেকে আর কোথাও যাব না, আমি সেখানেই থেকে যাব, আমার ইয়া প্রতিজ্ঞা জানিবেন। পুলস্ত বললেন, শালিল্য দ্বীপ হইতে কোশল দেশ পর্যন্ত তোমার হস্ত হইতে পথে কোনাও নামাইব না, আমারও ইহা শপথ জানিবে। সনন্দ বলিতেছেন, তখন অশ্রুপূর্ণ লোচন মহাবলে গোবর্ধন পিতা দ্রোণকে প্রণাম করিয়া মুনি করতলে আরোহণ করলেন, মুনির হাতের মধ্যে উঠে পড়লেন। মুনি মানবগণের স্বীয় তেজ প্রদর্শন করতে করতে গোবর্ধনকে দক্ষিণ হস্তে ধারণ করিয়া ধীরে ধীরে যাইতে যাইতে ব্রজমন্ডল পর্যন্ত আগমন করলেন। জাতিশ্বর গিরি গোবর্ধন পথিমধ্যে চিন্তা করতে করতে মনে করলেন, অসংখ্য ক্ষমে ব্রহ্মাণ্ড প্রতি পরিপূর্ণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ব্রজে অবতীর্ণ হইবে, এখানে কৃষ্ণ অবতীর্ণ হইবেন, হরি এখানে গোপাল বালদেবের সহিত বাল্য কৈশোর লীলা এবং দান লীলা এবং মানব লীলা করিবেন, অতএব পবিত্র যমুনা তীরে এই ব্রজভূমি আমি পরিত্যাগ করিব না। গোবর্ধন চিন্তা করলেন যে এখানে কৃষ্ণ আসবেন আর এখান দিয়ে যাচ্ছে, আমি একটু নিজে ভার হয়ে যাই, আমি নিজে একটু ভার হয়ে যাই, একটু ওজন হয়ে যাই, বুঝতে পারছেন, আর কাশী যাওয়া হলো না, বুঝতে পারছেন, যে পরিত্যাগ করিবেন না, বলে আমি এই আমি এই এখানে কৃষ্ণ জন্মগ্রহণ করবেন, শ্রীকৃষ্ণ শ্রীরাধার সহিত গোলক হইতে এখানে আস আগমন করিবেন, আমি দুর্লভ দর্শন তাহাদেরকে অবলোকন করিতে কৃতজ্ঞ হইব। গোবর্ধন মনে মনে এইরকম বিচার করিয়া মুনির করে ভরি ভার প্রদান করলেন, একবারে বেশি করে ভার দিলেন, ভরি ভার প্রদান করলেন। ততক্ষণ ভারপ্রীত মুনি শ্রান্ত পূর্ব প্রতিজ্ঞা বিস্তৃত হইয়া কর হইতে গোবর্ধনকে অবতরণ করিয়া ব্রজমন্ডলে স্থাপন পূর্বক নিঃসঙ্কে শৌচ জপাদি নির্বাহ অর্থে গমন করলেন। বলছেন, আর ভার সহ্য করতে পারেনি, গোবর্ধনকে ওখানে নামিয়ে দিয়ে নিজে বাথরুম টাথরুম চলে গেছে, স্নান করে চলে গেছে। ভরিভার গিরি গোবর্ধন, ভরিভার গিরি গোবর্ধন উত্তীত হইলেন না, মুনি স্বীয় তেজবলে তাহাকে করদ্বারে গ্রহণ করিয়া উপক্রম করেন, মুনি কর্তৃক গৃহীত দুরনন্দন গিরিদাসদীয় বিনয় বাক্যে অঙ্গুলি মাত্র চালিত হইলেন না। পুলস্ত বলেন, হে গিরিবর, গমন করো, আর ভার দিও না, তুমি রুষ্ট হইয়াছো ই আমি জানিতে পারিয়াছি, এখন স্বীয় অভিলাষ আমার নিকট প্রকাশ কর। গোবর্ধন বলে, হে মুনে, এ বিষয়ে আমার দোষ নাই, আমি তো আগেই বলে দিয়েছিলাম যেখানে আমাকে নামাবে আমি সেখানেই থেকে যাবো, তুমি আমাকে নামিয়ে দিয়েছো, আমি আর যাব না, এখানে আমার দোষ নেই, আপনি আমাকে স্থাপন করিয়াছেন, আমাকে রাখিয়া দিলে আমি যে আর উৎলিত হইব না, এই শপথ আমি পূর্বে করিয়াছি। স্বচ্ছন্দে বলেন, হে গিরে, তুমি অত্যন্ত দৃষ্টতা হইয়া আমার মনোরথ পূর্ণ করলেন, অতএব প্রতিদিন এক এক তিল করিয়া ক্ষয় প্রাপ্ত হও। তখন মুনি অভিশাপ দিল, তুমি প্রত্যেক দিন এক এক তিল করে ক্ষয় প্রাপ্ত হবে, বুঝতে পারছেন, এক এক তিল করে ক্ষয় প্রাপ্ত হবে। বলেন, হে নন্দ পুরস্ত, এইরূপ বলিয়া কাশী চলিয়া গেল, এই গোবর্ধন গিরি প্রতিদিন এক তিল করিয়া ক্ষীণ হইতে লাগিল, যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা থাকবে, গোবর্ধন গিরি বিদ্যমান থাকবে, সেই পর্যন্ত কলির প্রভাব হবে না, হে নন্দে, এই গোবর্ধন পর্বতের উৎপত্তি কথা, পবিত্র চরিত্র কথা, মানবগণের মহাপাপ হর, এই মনজ্ঞ উত্তম মুক্তিপদ বিচিত্র কথা আপনার সঙ্গে বর্ণনা করিলাম, ইয়া আশ্চর্য মনে করিবেন না। বুঝলেন? জয় শ্রী গিরিরাজ গোবর্ধন কি, দেখুন এই গোবর্ধনের এরকম মাহাত্ম, বুঝতে পারছেন? গোবর্ধনের গতবারের কথা শুনুন, গতবারের একটা সাক্ষাৎ কথা শুনুন। যখন ওই গোবর্ধনে যে আমি তো বলছি আমাদের যে গিরিরাজ অনুগিরিরাজ, ওটা ওই জমিটা যখন কেনা হলো 3-6 বিঘা জমি, তখন ওই গুরু মহারাজ বললেন আপনি 4 দিন, আপনি 4 দিন গম বুনুন, ওই জমিটায় গম বুনুন। গম বুনতে গিয়ে ট্রাক্টরের ফালে লেগে গেছে, ট্রাক্টরের ফালে লেগে গেছে, যেই ফালে লেগে গেছে তখন গোবর পাথরের মতো, এখন গোবর্ধন, এখন আমি তো চিনতে পারছি না। তখন গুরু মহাজকে ডাকলাম, গুরু মহাজ বললেন তাহলে আপনি ডাকুন ওই পান্ডাকে, পান্ডাকে ডেকে নিয়ে আসুন। পান্ডা বললেন সাক্ষাৎ গিরিরাজ, গিরিরাজ বলে ওখানেই বসে থাকবে, ওখানে একটা 5 ইঞ্চি গাঁথনি দিয়ে একটা টিন দিয়ে ঘর করে দেওয়া হলো, ওখানেই পূজা হলো। তারপর তো মন্দির, গুরু মহাজ মন্দির করে দিয়েছেন গোবর্ধনে,